ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
14 জনের বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আইবি জানিয়েছে জঙ্গিরা বিভিন্ন দলে ভাগ হয়ে আত্মঘাতী হামলা চালাতে পারে।
তাছাড়াও থাকছে বাংলাদেশে জঙ্গিবাদ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনিরের সাক্ষাৎকার।
আনসারুল্লাহ বাংলা টিমের সাথে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর একটা যোগসাজশের প্রমাণ আমরা আগে দেখেছি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সেলিম হোসেন। ব্রিটিশ সরকারের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ব্যক্তিগত উদ্যোগে আলেকজান্ডার লিটভিনেনকোকে হত্যা অনুমোদন করেছিলেন। লিটভিনেনকো, যিনি একদা রাশিয়ার গোয়েন্দা ছিলেন, পরে ভিন্নমত ধারণ করেন। ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় তার বিরুদ্ধে বিরাগভাজন হয়ে যান তিনি এবং তাকে ব্রিটেনে নির্বাসিত থাকতে হয়। পুতিন তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন, তাকে শিশুদেরকে যৌন হয়রানি করার অভিযোগ পর্যন্ত করা হয়। ওই ঘটনার তদন্ত দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারক রবার্ট ওয়েন বছরব্যাপী তদন্তের পর বৃহস্পতিবার ঘোষণা করেন, 2006 সালে লিটভিনেনকোকে বিষ প্রয়োগ করে হত্যায় রাশিয়ার হাত ছিল। লন্ডনের মিলেনিয়াম হোটেলে দুজন রুশ এজেন্ট এর সঙ্গে সম্পৃক্ত বলে জানানো হয়। প্রায় 9 বছর ধরে তার স্ত্রী মেরিনা লিটভিনেনকো স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জানার চেষ্টা করেন। বৃহস্পতিবার এই তথ্য তার 9 বছরের প্রচেষ্টার কিছুটা সার্থকতা এনে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন রয়্যাল কোর্ট লন্ডনের সামনে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলার সময়। মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র মারিয়া জাকারোভো এই ঘোষণার প্রতিক্রিয়ায় বলেন, আমরা এর জন্য উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করছি, এই জন্য যে একটি অপরাধ মামলাকে রাজনীতির রং লাগানো হয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশকে ধোঁয়াশাচ্ছন্ন করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরের বেচাখান বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ হামলা চালানো হয় তার নিয়ন্ত্রণ ছিল আফগানিস্তানের একটি এলাকায় সেলফোনে একজন পাকিস্তানি তালেবানের হাতে। পাকিস্তানি সেনা মুখপাত্র অসীম বাজওয়া বৃহস্পতিবারের ওই হামলা তদন্তের ফলাফল জানাতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ আফগানিস্তান সরকারের শীর্ষ মহল এবং নেটো কমান্ডারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওই হামলায় জড়িত আফগানিস্তানে পলাতক ওই তালিবানসহ জড়িত সকলকে গ্রেফতারে সহযোগিতা কামনা করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অনেক পাকিস্তানি সন্ত্রাসী আফগানিস্তানে শরণার্থী হয়েছে, যারা পরে সেখানে সংগঠিত হয়ে পাকিস্তানের সীমান্তে হামলা করার পরিকল্পনা করছে। আফগানিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এরকম কোনো সন্ত্রাসী ঘাঁটি আফগানিস্তানে নেই। বেচাখান বিশ্ববিদ্যালয় হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। বৃহস্পতিবারের ওই হামলায় 21 জনের প্রাণহানি ঘটে। পাকিস্তানে শোক পালন করা হয় দিন জুড়ে। সিঙ্গাপুর থেকে 26 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশের পুলিশ বলেছে, আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে 26 জনের মধ্যে 14 জনের বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। শুনুন ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট এ বিষয়ে।
বাংলাদেশের পুলিশ বলছে, ইসলামিক স্টেট বা IS এবং আল কায়দার সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে সিঙ্গাপুর থেকে যে 26 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের কারোরই ওই দুই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে ওই 26 জনের মধ্যে 14 জনের বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ওই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিঙ্গাপুর থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের ব্যাপারে তদন্ত চলছে।
তাদের যে চার্জশিট তাদের এগেনস্টে সিঙ্গাপুর দিয়েছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি।
মন্ত্রী বলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ কি বলেছে তা আমাদের বিচার্য বিষয় নয়, আমরা আমাদের বিধিবিধান ও আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছি। এদিকে আনসারুল্লাহ বাংলা টিমের নামে এক চিঠিতে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক, 3 জন সংসদ সদস্য সহ নাটোরের 21 জন বিশিষ্টজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নাটোর প্রেস ক্লাবে ওই চিঠি পাঠানো হয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিষয়টি অবহিত করেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
খবরের পরে এ বিষয়ে রয়েছে বিশ্লেষণাত্মক একটি সাক্ষাৎকার। ভারতে আগামী 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের আগে এবং 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে গোটা দেশের 23টি জায়গায় একযোগে হামলা চালাতে পারে 4টি জঙ্গি সংগঠন, এমন সতর্কতা বার্তা জারি করেছে দেশটির ইন্টেলিজেন্স ব্যুরো আইবি। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় এ নিয়ে জানাচ্ছেন বিস্তারিত।
আইবি জানিয়েছে, জঙ্গিরা বিভিন্ন দলে ভাগ হয়ে আত্মঘাতী হামলা চালাতে পারে, প্রকাশ্যে এলোপাথারি গুলি চালানো ছাড়াও শক্তিশালী বিস্ফোরণও ঘটাতে পারে। শপিং মল, পর্যটন কেন্দ্র, ধর্মীয় স্থান, ঘিঞ্জি বাজার এলাকায় হামলা চালাবে জঙ্গিরা। 4টি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন, পাকিস্তান ভিত্তিক জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা এবং জঙ্গি সংগঠন হিজবুল তেহরি একযোগে এই হামলা চালানোর সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইবি। সেই সঙ্গে আইবি আরো জানিয়েছে যে 23টি জায়গায় হামলা হতে পারে, তার মধ্যে আশঙ্কা করা হচ্ছে কলকাতার দক্ষিণেশ্বরের মন্দির, রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির জুবিলি ব্রিজ, রয়েছে কলকাতা শহরের বেশ কিছু ভিভিআইপি এলাকা। আইবির হুঁশিয়ারির পরই দেশ জুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। প্রতিটি রাজ্যের পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, চরম সতর্কতা জারি করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং উপকূল রক্ষী বাহিনীকেও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
অবসর গ্রহণের পরে রায় প্রদানের বৈধতা নিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি এ কে সিনহার একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় আইনবিদরা এক আইনি বিতর্কে সামিল হয়েছেন। মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে জানাচ্ছেন বিস্তারিত।
প্রধান বিচারপতি মনে করেন অবসর গ্রহণের পরে রায় লেখা সংবিধানের পরিপন্থী, কারণ অবসরে গেলে বিচারকদের শপথ থাকে না, তারা সাধারণ নাগরিকে পরিণত হন। তার এই মতামতকে লুফে নিয়েছেন বিএনপি সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীরা, কারণ তারা প্রধান বিচারপতির মতামতের ভিত্তিতে এখন নতুন করে ত্রয়োদশ সংশোধনী বাতিল মামলার রায়ের বৈধতার প্রশ্ন সামনে এনেছেন। এ বিষয়ে আইন বিশ্লেষক মিজানুর রহমান খান বলছিলেন,
আমি মনে করি অত্যন্ত সীমিত ক্ষেত্রে এর দরকার থাকতে পারে, কিন্তু রীতি হিসেবে এটা অগ্রহণযোগ্য। সাম্প্রতিক বছরগুলোতে অবসরে গিয়ে কিংবা রায় প্রদানের 3-4 বছর পরে রায় লেখা বিচার প্রার্থীদের উদ্বেগের কারণ হয়ে আছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় কোনো অজুহাত দেখিয়ে দেরি করা হবে না। সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে গিয়ে পার্শ্ব বৈঠক হিসেবে তিনি সাক্ষাৎ করেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। সিরিয়ার শান্তি প্রক্রিয়া বিষয়ে জন কেরি সাংবাদিকদের বলেন, সিরিয়া বিষয়ে আলোচনা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন 25শে জানুয়ারি সোমবার জেনিভায় সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। তেলের দাম কমে যাওয়া, চীনের অর্থনীতির ধীরগতি এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে নৈরাশ্যজনক দৃষ্টিভঙ্গির কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজারের দরপতন ঘটছে। বৃহস্পতিবার এশিয়ার শেয়ার বাজারগুলো সামান্য চাঙ্গা হলেও দিন শেষে অধিকাংশ স্থানেই মূল্যপতন ঘটে। টোকিও স্টক এক্সচেঞ্জ বন্ধ হয় 2.5% সূচকের পতনের মধ্য দিয়ে। সাংহাই স্টকের দরপতন ঘটে 3%, হংকং স্টক বন্ধ হয় সূচকের 2% মূল্যপতনে। বুধবার ওয়াল স্ট্রিটে বেশিরভাগ শেয়ারের সূচক এক পর্যায়ে 3% পড়ে যায়, দিন শেষে যদিও সামান্য তা বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নভেম্বরে সিয়েরা লিওনকে ইবোলা মুক্ত ঘোষণার পরও ইবোলা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান মিলেছে। প্রথম ইবোলা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় গত সপ্তাহে, ওই তরুণী 12 জানুয়ারি মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ট্রিক জাসারেভিক বলেন, মারা যাওয়া ওই তরুণীর এক নিকটাত্মীয় যিনি তার দেখভাল করতেন পরে ইবোলায় আক্রান্ত হন। ইবোলা মহামারীতে পশ্চিম আফ্রিকা, লাইবেরিয়া ও গিনির 11,000 মানুষ মারা যায়, আক্রান্ত হয় 28,500 জন। মিশরের সিনাই উপদ্বীপের একটি নিরাপত্তা চেকপয়েন্টে বন্দুকধারীদের অতর্কিত হামলায় 5 পুলিশ সদস্য নিহত এবং 3 জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সিনাই উপদ্বীপের এল আরিশ নামক শহরের ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। 2013 সালে মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির উচ্ছেদের পর থেকেই দেশটিতে সহিংসতা লেগে রয়েছে। ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী বেশিরভাগ সন্ত্রাসী ঘটনার দায় স্বীকার করে। সাম্প্রতিক এই হামলার ঘটনা ঘটে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে শুরু হওয়া বিপ্লবের 5ম বার্ষিকী উপলক্ষে। কুর্দি জঙ্গিদের ওপর তুরস্ক সরকারের দমন অভিযানের ফলে আরও যে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে এর কড়া সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সরকার এবং কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে এর মধ্যে থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত জুলাইতে তুরস্ক বাহিনী নতুনভাবে দক্ষিণ পূর্ব তুরস্কে কুর্দি অধ্যুষিত এলাকায় বিমান হামলা এবং ভূমিতে হামলা চালায়। খবর আজ এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। একটু আগেই হয়তো বিশ্ব সংবাদে শুনেছেন যে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ ফেরত আসা বেশ কিছু বাংলাদেশির সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে এবং ওই উগ্রবাদী দলটি বেশ কিছু জনকে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো শাফকাত মুনিরের সঙ্গে ওয়াশিংটনে আমাদের স্টুডিও থেকে কিছুক্ষণ আগে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
জনাব শাফকাত মুনির, সিঙ্গাপুর থেকে 26 জন বাংলাদেশিকে এই অভিযোগে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে যে তারা সেখানে বসে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র অভিযানের পরিকল্পনা করছিল এবং তাদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদেরও সম্পৃক্ততা ছিল। এতে কি আপনার মনে হয় যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বাংলাদেশের ব্যাপারে এক ধরনের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে?
আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সিঙ্গাপুর থেকে 26 জন বাংলাদেশিকে উগ্রপন্থী সংগঠনের সাথে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এবং সিঙ্গাপুরের কর্তৃপক্ষ বলেছেন যে কোনো আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে এই 26 জন ব্যক্তির সম্পৃক্ততা থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন। যদিও আমরা এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে আন্তর্জাতিক সম্পৃক্ততা বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য এখনো শুনতে পাইনি। আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলো আইসিস হোক বা AQIS দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের কর্মব্যাপ্তি বিস্তৃত করার ব্যাপারে সচেষ্ট রয়েছে। আমরা কিছুদিন আগেই দেখতে পেয়েছি যে ইন্দোনেশিয়াতে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। অতএব আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলো যে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের ব্যাপারে তাদের দৃষ্টি নিবন্ধন করবে না, এটা ভাববার এই মুহূর্তে কোনো কারণ নেই।
প্রসঙ্গত এই প্রশ্নটিও উঠে আসে যে সিঙ্গাপুর থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর ব্যাপারটি সংবাদ মাধ্যমে প্রকাশ পায় মাত্র গতকাল, অথচ ঘটনাটি নভেম্বরের কথা। আসলে তো এই ব্যাপারে কোনো পক্ষ থেকে এর আগে কিছু জানানো হয়নি কেন?
সাধারণত এ ধরনের একটি ঘটনা যখন ঘটে, আমি বিশেষত সিঙ্গাপুরের নিয়ম কানুন যে ধরনের রয়েছে এবং আমাদেরও যে ধরনের নিয়ম কানুন আছে এ ব্যাপারে, সাধারণত এ ধরনের বড় একটি অপারেশন যখন চলে যেখানে এত বিপুল সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে ডিপোর্টেশন করা হচ্ছে বাংলাদেশে, সাধারণত এই বিষয়টিকে প্রক্রিয়াটি চলাকালীন সময় সাধারণত এ বিষয়ে তেমন কোনো বিবৃতি বা প্রেসের সাথে সরকার কথা বলে থাকেন না। তবে যে জিনিসটা এখানে লক্ষ্য করার বিষয় হলো যে প্রায় 1.5 মাস চলে যাওয়ার পরে এ বিষয়টিকে রিলিজ করা হয়েছে। হয়তো আপাত দৃষ্টিতে ধারণা করা যায় হয়তো কোনো বিশেষ নিরাপত্তাজনিত কারণে উভয় দেশই এ বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে এ ব্যাপারে তারা কিছুটা রিলাকটেন্ট ছিলেন, মূলত নিরাপত্তাজনিত কারণেই হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে আমরা বিভিন্ন সময় খবরে জেনেছি যে সিঙ্গাপুরে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে বা হতে পারে, তার কিছুটা আলামত আগে দেখা গিয়েছিল, বাট পুরো ঘটনাটি হয়তো শেষ না হবার পর্যন্ত সিঙ্গাপুরের কর্তৃপক্ষ এবং বাংলাদেশের কর্তৃপক্ষ কমফোর্টেবল ফিল করে নিয়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে আলোচনা করা।
বাংলাদেশ পুলিশ সূত্র বলছে যে 26 জনের মধ্যে 14 জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত। আনসারুল্লাহ বাংলা টিমকে আপনি কি ধরনের উগ্রবাদী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবেন?
আনসারুল্লাহ বাংলা টিমকে আমরা আমাদের বিশ্লেষণের মাধ্যমে দেখেছি একটি অত্যন্ত দুর্ধর্ষ একটি জঙ্গি গোষ্ঠী। তারা ইতিমধ্যেই বেশ কিছু মানুষকে তারা হত্যা করেছে, বেশ কিছু ব্লগারকে তারা হত্যা করেছে এবং বেশ কটি সফল অভিযানের সাথে তাদের সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। ব্লগারদেরকে নৃশংসভাবে হত্যা করা ছাড়াও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যক্তিকে তারা হুমকি জানিয়ে আসছে এবং আনসারুল্লাহ বাংলা টিমের বিষয়ে যেটা মূল প্রতিপাদ্য বিষয় যেটা দুটো, তা হলো প্রথমত তাদের আল কায়দা ইন দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর সাথে তাদের যোগসাজশ, যা কিছু প্রমাণাদি ইতিমধ্যেই আমাদের কর্তৃপক্ষ পেয়েছেন, এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং সাইবার স্পেস বা ইন্টারনেটের ব্যবহারের ব্যাপারে তাদের যে সুচারু একটি কর্ম পরিকল্পনা আছে তার কিছু প্রমাণাদিও আমরা পেয়েছি। অতএব বাংলাদেশে বর্তমানে যে সকল জঙ্গি গোষ্ঠী বিদ্যমান বা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুর্ধর্ষ একটি জঙ্গি গোষ্ঠী হিসেবে পরিগণিত করি।
আপনি বলছিলেন যে আনসারুল্লাহ বাংলা টিম বিভিন্ন সময় হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হুমকিও দিয়েছে, সেই সম্পর্কেই বলি যে এই দলটি তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী সহ 21 জনকে হত্যার হুমকি দিয়েছে বলে জানা যাচ্ছে। তো এই বিষয়টি কতখানি গুরুত্বের সঙ্গে সরকার গ্রহণ করছে এবং এই চ্যালেঞ্জ মোকাবিলা কতখানি সম্ভব?
নিশ্চয়ই সরকার এই বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছেন এই মুহূর্তে। আজই আমরা দেখেছি যে এরকম একটি হুমকি এসেছে। কিছুক্ষণ আগে আমরা এই বিবৃতিও একটি দেখেছি যে পুলিশ কর্তৃপক্ষ আশঙ্কা করছেন যে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো 26 জন বাংলাদেশের অনেকেই হয়তো আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ত থেকে থাকতে পারে। এই ধরনের একটি হুমকি যখন আসে, বিশেষত সরকারের যে কর্তা ব্যক্তিদের প্রাণনাশের যে হুমকি রয়েছে, এখানে আপনি বললেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর কথা, আরো অনেকের নাম আমরা দেখেছি, এর আগেও এ ধরনের হুমকি এসেছে, প্রথমে আমাদেরকে খুঁজে বের করা প্রয়োজন যে হুমকিগুলো কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছে এবং কি উপায়ে তারা এই ধরনের একটি ঘটনা ঘটানোর চেষ্টা করছে, এবং সে বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এবং যেহেতু আনসারুল্লাহ বাংলা টিমের সাথে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS এর একটা যোগসাজশের প্রমাণ আমরা আগে দেখেছি, এবং বাংলাদেশের সমগ্র রাষ্ট্র সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তাদের এই যে লড়াই তারা চালাতে চাইছে এবং আমাদের রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে তারা যে হুমকি সৃষ্টি করছে, এ বিষয়ে সরকারের অত্যন্ত বলিষ্ঠ ও সুচারু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং তা অনতিবিলম্ব।
জনাব শফকাত মুনির, ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ব্যাকটেরিয়াজনিত মারাত্মক ম্যালিওইডোসিস রোগ শনাক্ত করা খুব কঠিন। আগে যা মনে করা হতো তার চাইতেও অনেক দেশেই এই রোগ হতে দেখা যাচ্ছে। বর্তমানে 79টি দেশে এই ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যার মধ্যে 34টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে যা আগে উল্লেখ করা হয়নি। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যুরো ব্যাংকক থেকে ভয়েস অফ আমেরিকার স্টিভ হারম্যানের বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
এই রোগটির নাম ম্যালিউডোসিস। মাটি এবং পানিতে বাস করে এমন ব্যাকটেরিয়ার কারণে এই অসুখটি হয়ে থাকে। এই রোগটি সাধারণত এশিয়াতে হতে বেশি দেখা যায়। ত্বকের সংস্পর্শে অথবা খাবারের পানির মাধ্যমে ফুসফুসে এই রোগের সংক্রমণ ঘটে। এই রোগে আক্রান্ত হলে বেশিরভাগ সময়ই ডাক্তাররা নিউমোনিয়া বা সেপসিস হয়েছে বলে ভুল করেন, আর এই সংক্রমণ জটিল ও মারাত্মক আকার ধারণ করতে পারে। মহিডল অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের গবেষক ডক্টর ডিরেক মাথিরোসাকুল এই রোগটি নিয়ে গবেষণা করছেন। তিনি বললেন,
Doctors will try to rule out whether they have malaria or dengue infection by rapid diagnostic test. But if they are not malaria, if they are not dengue,
তিনি বললেন, রোগী ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে কিনা বিষয়টি চিকিৎসকেরা দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হয়ে নেবেন। যদি ম্যালেরিয়া বা ডেঙ্গুর সংক্রমণ না থাকে, সেই ক্ষেত্রে চিকিৎসকেরা নিউমোনিয়া বা সেপসিস যে ব্যাকটেরিয়ার কারণে হয় সেই ব্যাকটেরিয়ার চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়ে করবেন। এখানে মনে রাখা প্রয়োজন যে অনেক অ্যান্টিবায়োটিকই ওই ব্যাকটেরিয়া বা অণুজীবে কাজ করে না, অর্থাৎ রোগ ভালো হয় না। বেশিরভাগ সময়ই দেখা গিয়েছে যে কাজ করে না এমন অ্যান্টিবায়োটিক দিয়ে রোগের চিকিৎসা করার কারণে 70%-এরও বেশি রোগী মারা যায়। নতুন এক গবেষণায় দেখা গিয়েছে যে হাম হয়ে যত মানুষ মারা যায় এই ব্যাকটেরিয়ার সংক্রমণেও সমান সংখ্যক মানুষ প্রাণ হারান। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু বা লেপ্টোস্পিরোসিস নিরসনে কর্মরত রয়েছে, তবে ওই দুটি রোগে যত মানুষ প্রতি বছর প্রাণ হারায় তার চেয়েও বেশি মানুষ মারা যাচ্ছে এই রোগটিতে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ডায়াবেটিসে আক্রান্ত ভারতীয়দের মধ্যে এই রোগের সংক্রমণ আরও বাড়বে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে। এছাড়াও যারা নানা দেশে সফর করেন তাদের মধ্যেও নতুন এলাকায় ওই সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ে। যারা অনেকদিন থেকে কিডনির রোগে ভুগছেন তাদেরও এই মেলুডোসিসে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি। ডিরেক বললেন,
Cancer wise, well, we injure white blood cells or macrophage. This bacteria will spread much faster.
তিনি বললেন, অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই ব্যাকটেরিয়া রক্তের শ্বেতকণিকায় বেঁচে থাকে আর তা দেহে অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে। যারা উল্লেখিত রোগগুলোতে আগে থেকেই ভুগছেন তাদের সহজেই মৃত্যু হতে পারে। একই কারণেই যারা প্রচুর মদ্যপান করেন তাঁদেরও এই ঝুঁকি অনেক বেশি। ওই গবেষণায় বলা হয়েছে যে সারা দক্ষিণ পূর্ব এশিয়ায় এই সংক্রমণের হার অনেক বেশি, বিশেষ করে ভিয়েতনাম এবং ভারতে, যেখানে এই ব্যাকটেরিয়া সম্পর্কে চিকিৎসকেরা খুব বেশি ওয়াকিবাল নন। অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আফ্রিকা মহাদেশের সাহারা মরুর নিম্নাঞ্চল এবং দক্ষিণ আমেরিকায়ও মেলুডোসিসে আক্রান্ত হবার ঝুঁকি অনেক বেশি।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে যুব সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে বসবাস করেন এক বাংলাদেশি আমেরিকান আইনজীবী নুরেন হায়দার। তিনি বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে খুবই সক্রিয়। ছোট ছেলে মেয়েদের অধিকার নিয়ে তিনি কাজ করেন। বাঙালি ছেলে মেয়েদের বাংলাদেশের সংস্কৃতি, স্বাধীনতা সম্পর্কে তিনি তাদের সচেতন করেন। সহকর্মী শেগুফতা নাসরিন খুইন অরল্যান্ডো সফরের সময় নুরেন হায়দারের সাক্ষাৎকার নেন। এখন শুনুন সেই সাক্ষাৎকারটি।
নুরেন হায়দার, আপনি একজন আইনজীবী কিন্তু আপনি একজন সমাজকর্মী, আপনি একজন অ্যাক্টিভিস্ট, আপনি যুব সমাজের জন্য অনেক কিছু করে থাকেন, এ সম্পর্কে একটু বলুন।
ছোটবেলা থেকে আমার বাবা মারা আমার ভিতরে অনেক আমাদের হেরিটেজ, কালচার, ঐতিহ্য, সংস্কৃতি বাংলাদেশের উপরে অনেক আমার উপরে ফোকাস করেছে। আমাকে গান, নাচ, কবিতা আবৃত্তি যত কিছুই আছে সব কিছুর মধ্যে বছর অনেক বছর ধরে সব কিছু একটু একটু করে আমাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমার ভিতরে একটা জিনিস, যেটা বাবা মারা বলে হয়েছে নাকি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বাংলাদেশের জন্য একটা আলাদা ভালোবাসা একটা তৈরি হয়েছে, যেটা মানে অবশ্য নিশ্চয়ই বাবা মাদের কৃতজ্ঞ যে ওনারা আমাকে ছোটবেলা থেকেই আমার ভিতর নিশ্চয়ই অনেক কিছু বাংলাদেশের উপরে ভালো বলেছেন যে কারণে এটা সৃষ্টি হয়েছে, যে আমার যেন একটা গর্ব যে আমি বাঙালি, মানে এই জিনিসটা আমার ভিতরে সারাক্ষণই ঘুরে। অলদো আই এম বর্ন অ্যান্ড রেজড হিয়ার ইন আমেরিকা, আমাকে যদি কেউ বলে ওয়ার ইউ ফ্রম, আমি প্রথম বলি আই এম ফ্রম বাংলাদেশ। তো আস্তে আস্তে দেখা গেল যে আমি বড় হলাম অ্যান্ড আমি দেখলাম যে আশেপাশের বাচ্চাদের মধ্যে ওই ভালোবাসাটা ছিল না। ওইটার থেকে আমি আমার ইয়েতে আসলো, আই ডোন্ট নো, আই ফেল লাইক দায়িত্ব একটা যে আমি সবে আমাকে আপু ডাকে এখানে। আই এম ভেরি কমন আপু ইন ফ্লোরিডা, আই প্রবাবলি হ্যাভ ওভার থাউজেন্ডস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স থ্রু আউট দ্য স্টেট অফ জাস্ট মেবি অরল্যান্ডো। ওই আপু হওয়ার ক্ষেত্রে আমি ভাবলাম যে আই নিড টু গিভ দ্যাম সামথিং। ওই আইডেন্টিটিটা আমি ক্রিয়েট করেছি ওদের থেকে ছোটোবেলার থেকে, বিভিন্ন প্রোগ্রামস। We did a program at the Orlando Museum of Art called Amra Harini, jekhane ekta bachcha Amerikate ki face korte pare by being in two different cultures, ota amra dhore tulechi in a stage performance with young children. 3 bochhor theke 12 bochhor boyosher bachcha niye amra বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা ঘোষণা হয়েছিল ওই পর্যন্ত আমরা ধরে তুলেছিলাম ইন এ মুভির ফরম্যাটে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
যেহেতু আমি অ্যাটর্নি, আমার শখ হলো যে আমি এটা ইউজ করব আমার প্রফেশনটাকে একটা আমেরিকা বাংলাদেশের মধ্যে একটা লিঙ্ক আনার জন্য। আমার এখানকার ফোকাস হলো চিলড্রেন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমি ফোকাস করি। তো আমার ইচ্ছা হলো যে আমি এরকম একটা ইনস্টিটিউশন করব, নন প্রফিট অর্গানাইজেশন, যেটার মধ্যে আমি বাচ্চাদেরকে একটা একটা আইন হিসাবে ওদের রাইটসকে তুলে ধরার জন্য হেল্প করতে পারবো। আর আমার হাজব্যান্ড ফিজিশিয়ান অ্যান্ড হি ইজ ইন পিডিয়াট্রিক্স, তো আমরা দুজনেরই স্বপ্ন যে আমরা বাংলাদেশের মধ্যে একটা ইনস্টিটিউশন করতে পারি যেখানে চিলড্রেনের হেলথ অ্যান্ড রাইটসটাকে ইউনো টুগেদার আমরা ধরে রাখতে পারবো।
নুরিন হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
ব্রিটিশ সরকারের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ব্যক্তিগত উদ্যোগে আলেকজান্ডার লিটভিনেনকোকে হত্যার অনুমোদন করেছিলেন। লিটভিনেনকো, যিনি একদা রাশিয়ার গোয়েন্দা ছিলেন, পরে ভিন্নমত ধারণ করেন এবং ভ্লাদিমির পুতিনের বিরাগভাজন হন। পরে তাকে ব্রিটেনে নির্বাসনে থাকতে হয়। পুতিন তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন, তাকে শিশুদের যৌন হয়রানি করার অভিযোগ পর্যন্ত করা হয়। ওই ঘটনার তদন্ত দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারক রবার্ট ওয়েন বছরব্যাপী তদন্তের পর বৃহস্পতিবার ঘোষণা করেন, 2006 সালে লিটভিনেনকোকে বিষ প্রয়োগে হত্যায় রাশিয়ার হাত ছিল। লন্ডনের মিলেনিয়াম হোটেলে দুজন রুশ এজেন্ট এর সঙ্গে সম্পৃক্ত বলে জানানো হয়। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরের বেচাখান বিশ্ববিদ্যালয়ের যে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয় তার নিয়ন্ত্রণ ছিল আফগানিস্তানের একটি এলাকায় সেলফোনে একজন পাকিস্তানি তালিবানের হাতে। পাকিস্তানি সেনা মুখপাত্র অসীম বাজওয়া বৃহস্পতিবারের ওই হামলার তদন্তের ফলাফল জানাতে গিয়ে একথা বলেন। তিনি বলেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আফগানিস্তানের সরকারের শীর্ষ মহল এবং নেটো কমান্ডারদের সঙ্গে কথা বলে ওই হামলায় জড়িত আফগানিস্তানে পলাতক ওই তালিবান সহ জড়িত সকলকে গ্রেফতারে সহযোগিতা কামনা করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনেক পাকিস্তানি সন্ত্রাসী আফগানিস্তানের শরণার্থী হয়েছে যারা পরে সেখানে সংগঠিত হয়ে পাকিস্তানের সীমান্তে হামলা করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় কোনো অজুহাত দেখিয়ে দেরি করা হবে না। তিনি বলেন পঁচিশে জানুয়ারি সোমবার জেনেভায় সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হবে। তেলের দাম কমে যাওয়া, চীনের অর্থনীতির ধীরগতি এবং বিশ্ব অর্থনীতি সম্পর্কে নৈরাশ্যজনক দৃষ্টিভঙ্গির কারণে বিশ্বব্যাপী শেয়ার বাজারে দরপতন ঘটছে। বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজারগুলো সামান্য চাঙ্গা হলেও দিন শেষে অধিকাংশ স্থানেই মূল্যপতন ঘটে। এছাড়া ইউরোপ, টোকিও স্টক এক্সচেঞ্জ, হংকং সহ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে এবং ধীরগতি লক্ষ্য করা গেছে সূচকের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নভেম্বরে সিয়েরা লিওনকে ইবোলা মুক্ত ঘোষণার পরও ইবোলা আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির সন্ধান মিলেছে। প্রথম ইবোলা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল গত সপ্তাহে, ওই তরুণী 12 জানুয়ারি মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ট্রিক জাসারেভিক বলেন, মারা যাওয়া ওই তরুণীর এক নিকটাত্মীয় যিনি তার দেখভাল করতেন ইবোলায় আক্রান্ত হয়েছেন। ইবোলা মহামারীতে পশ্চিম আফ্রিকা, লাইবেরিয়া এবং গিনির 11,000 মানুষ মারা যায়, আক্রান্ত হয় 28,500 জন। মিশরের সিনাই উপদ্বীপের একটি নিরাপত্তা চেকপয়েন্টে বন্দুকধারীদের হামলায় 5 পুলিশ সদস্য নিহত এবং 3 জন আহত হয়েছেন বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রণালয় জানিয়েছে, সিনাই উপদ্বীপের এল আরিশ নামক শহরের ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। 2013 সালে মিশরের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির উচ্ছেদের পর দেশটিতে সহিংসতা লেগে রয়েছে। ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী বেশিরভাগ সন্ত্রাসী ঘটনার দায় স্বীকার করে। সাম্প্রতিক এই হামলার ঘটনা ঘটে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে শুরু হওয়া বিপ্লবের 5ম বার্ষিকী উপলক্ষে। কুর্দি জঙ্গিদের উপর তুরস্ক সরকারের দমন অভিযানের ফলে আরও যে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে তাতে উদ্বেগ প্রকাশ করে এর কড়া সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.